Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা, আর সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সতরূপা বড়ুয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। ডক্টর জিল্লুর রহমান খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। এবারে অনেকে প্রশ্ন করছেন, ইতিমধ্যে আমাদের টেলিফোনে আছে লোকজন, দেখা যাক কে প্রথম প্রশ্নটা করছেন।
আমি খুলনা থেকে মুনির আহমেদ বলছিলাম।
ধন্যবাদ।
আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা হবে। আরব বসন্ত কোথায় হারিয়ে গেল? আরব বিশ্বের প্রতিটা দেশে আজ মানুষের মধ্যে শান্তির জন্য হাহাকার। মধ্যপ্রাচ্যে কি আদৌ শান্তি ফিরে আসবে? ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আরব বসন্ত কি আবার ফিরে আসবে? ডক্টর জিল্লুর রহমান খান,
প্রশ্নটা একটু বলুন তো।
তিনি বলছেন যে তিনি ভেবেছিলেন যে আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা হবে। আরব বসন্ত কোথায় হারিয়ে গেল? আরব বিশ্বের প্রতিটা দেশে আজ মানুষের মধ্যে শান্তির জন্য হাহাকার। মধ্যপ্রাচ্যে কি আদৌ শান্তি ফিরে আসবে? এটাই হচ্ছে তার প্রশ্ন।
আমি হচ্ছি আশাবাদী মানুষ, আমি তো বলবো যে ফুরিয়ে যায়নি। এই যে জাগরণ আমরা দেখতে পেরেছি মধ্যপ্রাচ্যে, এই গণজাগরণ ডেমোক্রেসির জন্য, এই জাগরণটা থেমে যায় না। এটা হচ্ছে আমরা বলি পলিটিক্যাল সায়েন্সে এক্সপেকটেশনস, রাইজিং এক্সপেকটেশনস। একবার যদি তারা বুঝতে পারে যে তাদের আন্দোলন একটা সফল হওয়ার সম্ভাবনা আছে, সে আন্দোলন কোনোদিনই থামবে না, এটা এগিয়ে যাবে। এবং আমার মনে হয় ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে আবার শান্তি ফিরে আসবে, এবং এই যে আন্দোলনের সুফলটা আমরা নিশ্চয়ই দেখতে পারবো ভবিষ্যতে।
ধন্যবাদ ডক্টর ইফতেখার।
শান্তি বলতে আমরা কি বুঝি আসলে, সেটা আসলে আগে ডিফাইন করা দরকার মনে হয়। আসলে অ্যাবসলিউট শান্তি বা একদম সবসময় শান্তি বিরাজ করছে পৃথিবীতে বোধহয় এরকম কোনো দেশেই নেই। সুতরাং আমি সেটি নিয়ে আলোচনা করছি না। যেটি হয়তো উনি বলতে চাচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনা কতটুকু, আমরা যদি গণতন্ত্রের ইতিহাস দেখি, ইউরোপীয় দেশগুলোতেও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘমেয়াদী লড়াই, সংগ্রাম, আন্দোলন, রক্তপাতের মধ্য দিয়ে ইউরোপও কিন্তু এইভাবে গণতন্ত্র এসছে। সেটি কিন্তু হঠাৎ করে একদিনে আসেনি। তো মধ্যপ্রাচ্যে সে প্রক্রিয়া নানাবিধ কারণে, মধ্যপ্রাচ্যে নিজস্ব যে রাজনৈতিক ইতিহাস এবং নানাবিধ কারণে সেই যে গণতন্ত্রের যে আন্দোলন, সেটি ইউরোপের তুলনায় অনেক পরে শুরু হয়েছে। সেটা গণতন্ত্রের একটা সূচনা কাল মাত্র। সেই সূচনা কালে আমরা আপস অ্যান্ড ডাউন দেখব। সুতরাং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে এসছে, সে আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে গ্র্যাজুয়ালি আমরা একসময় দেখব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি এবং আমিও আশাবাদী যে একসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা এক ধরনের গণতন্ত্রের উত্তরণ দেখব এবং গণতন্ত্রের পথে মধ্যপ্রাচ্যে এগিয়ে যাবে বলেই আমার কাছে মনে হয়।
অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি নিসুল কবির জাসির, আলোকিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যুরো ইনচার্জ। আমার প্রশ্ন হচ্ছে যে অনেকদিন পর অনেকভাবেই তো আপনার মিডল ইস্ট শান্তি আলোচনা হচ্ছে, এই আলোচনাটাও কি কোন একটা নাটক কিনা? আর এই শান্তি আলোচনার পর কি এবার আমরা আশা করতে পারি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র?
ধন্যবাদ আনিসুল কবির জাসির, আপনি নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনারা তো জানেন সবাই যে দু তিন দিন ধরে আলোচনা হয়ে দুদিন আলোচনা হয়েছে ওয়াশিংটনে, এবং আনিসুল কবির জসির সেই আলোচনার কথাই, ওয়াশিংটনে যে আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও ফিলিস্তিনিদের আলোচকরা যে আলোচনা করেছেন সেই ব্যাপারেই তিনি মন্তব্য করলেন। তিনি বলছেন যে এই আলোচনার পর কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র আশা করা যায়? ডক্টর রুজুলুর রহমান খান,
আমার তো মনে হয় ইসরায়েলিদের নিজেদের স্বার্থেই তাদের স্বাধীন একটা প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে তোলার উদ্যোগ তাদের নিজেদেরই নিতে হবে, তাদের নিজের স্বার্থেই তাদের এই উদ্যোগটা নিতে হবে। কারণ এটা যদি তারা না করেন তাহলে এই আরব যে প্যালেস্টিনিয়ানস যারা এখন 20% অফ দ্য পপুলেশন অফ ইসরায়েল, তারা এই 30 বছরের মধ্যে they will become almost the majority of people in Israel. Eta Israel e chan na ebong shei jonno tara shudhu Israeli chan na, tara chan ekta Jewish state korbe. Tara Palestinians ra tara oi jara phire ashar kotha settlement e tara ektu chintito hoye porbe je Jewish state amra ki settlement korbo, amra Palestine state e giye settle korbo kimba onnanno arab deshe settle korbo. To ei byapar ta amader mone rakhte hobe যে ইসরায়েলেরা চান যে একটা প্যালেস্টিনিয়ান স্টেট করতে, তাদের নিজেদের স্বার্থে তারা করবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে জেরুজালেমের ব্যাপারে তারা কতটুকু কম্প্রোমাইজ করবেন সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু কম্প্রোমাইজ তাদের করতে হবে। এবং আবারও বলছি, রিপিট করছি, তাদের নিজেদের সাথেই এই কম্প্রোমাইজ করে প্যালেস্টিনিয়ান স্টেটটা গড়ে তোলবার একটা সুযোগ করে দিতে হবে। এবং ওয়াশিংটনে উনি বলছিলেন যে একটা স্টেজ কিনা, তো আমি ওনাকে বলতে চাই প্রশ্নদাতাকে যে শেক্সপিয়ারের কথা বলতে গেলে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এন্ড উই স্ট্রেচ এন্ড ফ্রেট আওয়ার আওয়ার অন দ্য স্টেজ এন্ড দেন ইজ হার্ড নো মোর। এই লাইফটাই হচ্ছে স্টেজ, এবং এখানে যারা সুন্দরভাবে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবেন তারাই হবেন সার্থক
ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে জনগণ তাদের জীবন মরণের প্রশ্ন, এবং সেটি নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ আলোচনা চলে আসছে, এবং সুতরাং এটিকে নাটক বলার মোটেই প্রশ্ন আসে না। দ্বিতীয় যিনি উনি যেটা জানতে চেয়েছেন যে এই আলোচনার মাধ্যমে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র আমরা পাবো কিনা, খুব সম্ভবত এই আলোচনার মাধ্যমে আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র পাবো না। আগামী 9 মাস ইসরায়েল এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষ আলোচনা করবেন, এবং তাদের মধ্যে 5টি পয়েন্ট রয়েছে যেখানে তাদের মধ্যে বিরোধ রয়েছে। সেটি হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সীমানা কি হবে, নিরাপত্তার প্রশ্ন, শরণার্থীদের প্রশ্ন, এবং জেরুজালেমের মর্যাদা, এবং ইসরায়েলকে জুইশ স্টেট হিসেবে স্বীকৃতি দেয়া। সুতরাং এই 5টি পয়েন্টের মধ্যে আমার কাছে 3টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে হয়। একটি হচ্ছে সীমানা, ইসরায়েল এবং প্যালেস্টাইনের সীমানা দেখাটা কতটুকু হবে, কোন জায়গায় যে থামবে। এখানে প্যালেস্টাইনের অথরিটির যে দাবি সেটি হচ্ছে যে 1967 পূর্বে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পূর্বে ইসরায়েলের যে সীমানা ছিল ইসরায়েলকে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আমরা জানি যে 1967 যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ড দখল করে নেয়, এবং সিনাই অঞ্চল যেটা সেটা দখল করে নেয়। পরবর্তীতে ইসরায়েল সাইনাইকে মিশরের কাছে ফিরিয়ে দেয়, এবং কিন্তু পশ্চিম তীরের গোলান হাইটস এবং পূর্ব জেরুজালেমকে ইসরায়েল তার নিজের অন্তর্ভুক্ত করে নেয়, এবং অন্তর্ভুক্ত করে গোলান হাইটস এবং পূর্ব জেরুজালেমের যারা বাসিন্দা তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে যারা সেখানে ইসরায়েলের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে নাগরিকত্ব দিবেন, এ ধরনের একটা বিধান করে। এবং পরবর্তীতে 1993 সালে ইসরায়েল এবং পিএলওর মধ্যে একটা লেটার্স অফ রিকগনিশনের হওয়ার ফলে আপনার ইসরায়েল পশ্চিম তীর থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়, কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ পশ্চিম তীরের উপরও রয়েছে। তো এইখানে প্যালেস্টাইনের বক্তব্য হচ্ছে যে গোলান হাইটস এবং পূর্ব জেরুজালেম প্যালেস্টাইনকে ফিরিয়ে দিতে হবে, এবং এটি হচ্ছে আরব লীগেরও যে অবস্থান সে আরব লীগেরও একই অবস্থান। এবং যদি তারা ফিরিয়ে দেয় তাহলে আরব লীগ এবং প্যালেস্টাইন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু সেখানেও আরেকটি সমস্যা রয়েছে, ইসরায়েল চাচ্ছে তাকে শুধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নয়, তাকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। সুতরাং এই সমস্ত কতগুলি জটিল প্রশ্ন রয়ে গেছে, এই জটিল প্রশ্নগুলো যদি তারা 9 মাসের সমাধান করে ফেলবেন সেটা মনে হয় না, কিন্তু আলোচনার টেবিল ছাড়া তো কোনো কিছু সমস্যা সমাধান হওয়া সম্ভব নয়। সুতরাং আলোচনা চলবে এবং আলোচনায় আগামী দিনে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে বিরাজমান সমস্যা, সে সমস্যার থেকে উত্তরণের পথ করে দিবে বলে মনে হয়।
ধন্যবাদ ডক্টর আহমেদের মন্তব্যের প্রেক্ষিতে বলছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেছেন দুপক্ষই রাজি হয়েছে সবচাইতে বিতর্কিত যেসব বিষয় যেমন সীমান্ত, শরণার্থী এবং জেরুজালেমের ভবিষ্যৎ, এই সব বিষয় আলোচ্য সূচিতে থাকবে। ডক্টর জিল্লুর রহমান খান, আপনি কি এই বিষয়ে কিছু আরো কিছু যোগ করতে চান?
এটা তো চলে এসেছে, কত বছর হয়ে গেল, 40 বছরের উপরে হয়ে গেল এই চলছে এই আলোচনা। 1993 অসলো অ্যাকর্ডের অনেক আশা করেছিলাম আমরা যে 1993 পরে একটা সূচনা আসবে, একটা সমাধান হবে, তো সেটাও হলো না। তো এর আরো চলবে, এটা খুব জটিল একটা ব্যাপার, কারণ যে ইসরায়েলিদের ব্যাপারেও আছে যে তারা মনে করেন যে তাদের যে কত বছর পরে একটা রাষ্ট্রের একটা যে 2000 বছরের সংগ্রামের পরে তারা একটা রাষ্ট্র গড়ে তুলেছেন, এই রাষ্ট্রটা যাতে থাকে তো তারা সেই জন্য জুইশ যে স্টেট হিসাবে তারা বলছেন, জুইশ স্টেটটা থাকলে হয়তো শরণার্থী যারা যারা ফিরে আসবে, যারা যারা 1948 ওয়ারে যারা বিতাড়িত হয়েছে, যারা দেশ ছেড়ে চলে গেছে প্যালেস্টাইনে, তারা হয়তো ফিরে আসবে না এই জুইশ স্টেটে, তারা হয়তো অন্যান্য আরব স্টেটে চলে আসবে কিংবা প্যালেস্টাইনে চলে আসবে। তো এবং এদের এই জেরুজালেমের ব্যাপারটাও আমার মনে হয় না যে ইসরায়েল এটা সহজে এর একটা কোনো কম্প্রোমাইজ করবে। এটা একটা জটিল ব্যাপার এবং এটা 9 মাস না, আমার মনে হয় 9 বছরের মধ্যে যদি একটা সমাধান হতে পারে তবুও একটা বিরাট আমার একটা আশা থাকবে যে 9 বছর, কারণ যে হিস্টোরিক্যালি এই 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর কোনো কথা নাই, 100 বছর, 200 বছরও কোনো ব্যাপার না, এটা চলবে। এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু ভবিষ্যতে এর একটা সমাধান হবে এবং হওয়া সবার জন্যই মঙ্গল।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের কাছে সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। আমাদের আজকের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা। আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট অতিথি, ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। আপনারা যারা ফোন করতে চান আপনারা এখন ফোন করতে পারেন। একজন শ্রোতা আমাদের ইমেলে চিঠি লিখেছেন, আপনি মমিনুল হক, আপনি কোত্থেকে ইমেল করেছেন আপনি লেখেননি সেটা, যাই হোক আপনার প্রশ্নটা হচ্ছে আমি পড়ে শোনাচ্ছি। বিশেষজ্ঞরা যাকে আরব বসন্তকাল বলছে, আমি বলবো আরবদের জন্য ক্রান্তিকাল চলছে, তবে এই দুর্যোগ কেটে গেলে বসন্ত আসতে পারে তা সুদূর পরাহত। এই প্রেক্ষাপটে বলা যায় কি নাইমামা চেয়ে কানামামা ভালো ছিল? মাননীয় অতিথিরা ব্যাখ্যা করবেন। আমি আগে যাচ্ছি ডক্টর ইফতেখার আহমেদের কাছে।
উনি আসলে প্রশ্নটা কি করতে চেয়েছেন আমার কাছে পরিষ্কার না, কারণ
উনি বলতে যাচ্ছেন যে বসন্তকাল বা আরব বসন্ত যে সেটা তার কাছে মনে হচ্ছে যে সেটা কি আরবদের জন্য ক্রান্তিকাল চলছে সেটা তিনি বলছেন, এবং এই আন্দোলনটা যদি না হতো তো তাহলে কি হতো সেই সেটারই ব্যাখ্যা চাচ্ছেন তিনি।
আন্দোলন যদি না হতো তাহলে আমরা যেটা দেখতাম, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আন্দোলনগুলি হয়েছে, একেবারে সব দেশে তো হয়নি, বেশ কয়েকটা দেশে যেমন মিশরে হয়েছে বা তিউনিশিয়াতে হয়েছে, সে সমস্ত দেশগুলোতে যে ধরনের ফর্মে এক ধরনের একনায়কতান্ত্রিক শাসন বা এক ধরনের সামরিক শাসন, সামরিক একনায়কতন্ত্র যেটি ছিল সেটি বজায় থাকতো, আর গণতন্ত্রের যে উত্তরণ সবগুলো দেশে যে একটা ট্রানজিশনাল ফেজ যেটাকে উনি ক্রান্তিকাল বলেছেন, সেই ক্রান্তিকালের মধ্যে কিন্তু সমস্ত দেশ এবং জাতি যারা গণতন্ত্র পেয়েছে বেশিরভাগই কিন্তু সেই ক্রান্তিকালের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুতরাং সেই ক্রান্তিকালের পরে অবশ্যই এক ধরনের শান্তির সুবাতাস বইবে বা গণতন্ত্রের উত্তরণ ঘটবে। আমি একটু আগেই বলেছিলাম যে গণতন্ত্রের যে যাত্রা সেই যাত্রা কিন্তু খুব একটা অনেক ক্ষেত্রেই পিসফুল না, সে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যে, সে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে আরব বসন্ত, সেটি হচ্ছে আরব বসন্তের একটি পজিটিভ দিক। সুতরাং সে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যখন মানুষের মধ্যে জেগেছে, সুতরাং সেটি আলটিমেটলি গ্র্যাজুয়ালি সেখানে এক ধরনের গণতন্ত্রের বাতাবরণ তৈরি করবে এবং ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, সেটাই হচ্ছে আরব বসন্তের বার্তা। সুতরাং কোনো এটা কি যে বৃথা গেছে সেটা আমার কাছে মনে হয় না, বরং এটি একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংস্কৃতিতে, এবং এটি কিন্তু এখনো চলমান রয়েছে। গণতন্ত্রের যে সংগ্রাম সেটি কিন্তু একটা চলমান সংগ্রাম, সেই চলমান সংগ্রাম এক সময় আস্তে আস্তে একটি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যায়।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান, আপনি এ ব্যাপারে কিছু বলতে চান?
হ্যাঁ, এটা তো গণতন্ত্র যেটা হেরোডোটাস প্রথমে উনি ওই ডেমোক্রেসি ডেমোক্রেটিয়ান করে হেরোডোটাস হিস্টোরিয়া ছিল 6th century BC-তে, তো ওনার যে কনসেপ্ট অফ ডেমোক্রেসি দ্য রুল বাই দ্য মেজরিটি, মাইনরিটি কোনো কনসেপ্ট ছিল না, দ্য রাইটস অফ দ্য মাইনরিটি, কিংবা দ্য রুল অফ দ্য ল, আইনতন্ত্র আইনের শাসনেরও কোনো কনসেপ্ট ছিল না। এবং গ্রিসে যারা যেতেন ওই যে অ্যাসেম্বলিতে ওরা মার্কেট প্লেসে তারা জড়ো হতেন এবং ভোট দিয়ে তারা শুধু তাদের নেতাই করতেন না, তাদের জেনারেলসদেরও ভোট দিয়ে তারা নিয়োগ করতেন এবং করে যারা যারা মাইনরিটি যারা ছিল তারা অনেক সময় ভয়ে অন্য সিটিজ থেকে পালিয়ে যেতে হতো, তাদের কোনো অপোজিশনের যে রাইটসটা সেটা ছিল না। এবং এটা বহু বছর লেগেছে এটা গড়ে তুলতে, এবং এটার যে আপনার 1215-এ এই যে আমরা দেখছি যে আন্দোলন, যে কিং ছিলেন তার অ্যাবসলিউট রুলার, তাদের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু ব্যাটল অফ রানিমেডে যে ব্যারেন্সরা 1215-এ বললেন যে দেখো কিং একটা অ্যাবসলিউট পাওয়ার না, আমরাও তো ব্যারেন্স, আমাদের সঙ্গেও তোমার কিছু করতে হবে, ইউ মে বি দ্য ফার্স্ট অ্যামাং ইকুয়াল, কিন্তু আমাদেরও মেনে নিতে হবে। এবং এই ব্যারেন্সের যে অধিকার পেল, এরপরে আমরা দেখি 1688-এর যে রিভলিউশন, পার্লামেন্টারি যে রিভলিউশন হলো, এবং এই যে আমেরিকান যে কনস্টিটিউশনটা আপনি দেখবেন যে এই প্রথম যে কনস্টিটিউশনটা হলো তার মধ্যে কিন্তু ওই যে একটা যে জেফারসনের একটা স্বপ্ন ছিল যে স্লেভারিটা যে তারা শেষ করে দেবেন, বন্ধ করে দেবেন, সেটা উনি করতে পারলেন না। ওরা মানে 1808 পর্যন্ত ওই স্লেভ ওনার্সরা স্লেভ রাখতে পারত এবং আন্ডার দ্য কনস্টিটিউশন, এবং এটা চলেছে একটা সিভিল ওয়ার, সিভিল ওয়ারে প্রায় 5% অফ দ্য পিপল ডাইড ইন আমেরিকা সিভিল ওয়ার, এই ইস্যুর উপরে। এই ডেমোক্রেসির যে চলছে এবং আজকেও দেখেন সিভিল রাইটস এর এই রেস রিলেশনস, আজকে আমরা ফ্লোরিডা একটা ঘটনা হয়েছে, এটা কৃষ্ণাঙ্গ একটি ছেলে মারা গেছে শ্বেতাঙ্গের হাতে, এইটা আন্দোলন চলছে এবং এইটা চলবে, চলমান ব্যাপার। এবং মধ্যপ্রাচ্যে একটা ইউনিক কিছু নয়, এটা সময় লাগবে। আমি তো বলেছি হিস্টোরিক্যালি 10-15-20-100 বছরও কিছু নয়, হিস্টোরিক্যালি সময় লাগে। এবং আমি আশাবাদী ভবিষ্যতে, আমরা হয়তো দেখে যেতে পারবো না, মধ্যপ্রাচ্য এই আমেরিকা ইউরোপ যে আমরা দেখছি আজকে, এদের বহু বছর লেগেছে। ইউরোপের ব্যাপারে তো 400 ওয়ার, যে রিলিজিয়াস ওয়ার যারা ইউরোপে চলেছিল, 400 ইয়ার্স ওয়ার, 100 ইয়ার্স ওয়ার, 30 ইয়ার্স ওয়ার, এরকম ভাবে করে আজকের এই স্থিতিশীল মোটামুটি তারা আসতে পেরেছে। সুতরাং আমি আশাবাদী ভবিষ্যতে আমরা দেখে যেতে পারবো, দেখে পারবো না কিন্তু আসবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি পলাশ বিশ্বাস, খুলনা সরকারি বিএল কলেজ থেকে বলছি।
বলুন,
আজকে যে বিষয়টা আছে, বিষয়টা আমি বলতে চাই, দীর্ঘ 3 বছর পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা যে শুরু হওয়ার কথা, এটা কি আসলে আলোচনা জন কেরির কি একটা লোক দেখানো আলোচনা হবে, না আসলে কোন সমস্যা সমাধান করবে?
ধন্যবাদ পলাশ বিশ্বাস প্রশ্ন করার জন্য। প্রশ্নকর্তা বলছেন যে এই আলোচনা কি লোক দেখানো না কোনো সমাধান হবে। আপনারা, আমি আমার প্যানেলিস্টদেরকে প্রশ্ন করছি যে আপনারা এ বিষয়ে আপনাদের কি মতামত? ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
এটি লোক দেখানো হবে কেন? কারণ লোক দেখানো তখনই হয় যখন কারো স্বার্থ জড়িত না থাকে, কিন্তু এই আলোচনার সাথে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে জনগণ, তাদের জীবন মরণের প্রশ্ন। আমরা যদি সে অঞ্চলের ইতিহাস জানি, সেই সেই 47 সাল থেকে যে রক্তপাতের ইতিহাস সেখানে চলে আসছে দুতরফ থেকেই, দুতরফই আজকে চাচ্ছে সেখান থেকে উত্তরণ ঘটার জন্য। সুতরাং সেটি লোক দেখানো তো মোটেই না, প্রশ্নই আসে না। কারণ কিন্তু যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আসলে এই আলোচনার মাধ্যমে কোনো সমাধান বেরিয়ে আসবে কিনা, এই আলোচনার মাধ্যমে হয়তো কোনো সমাধান বেরিয়ে আসবে না, কিন্তু সংকটের সমাধান করার যে উপায়, সে উপায়গুলি নিয়ে উনারা খোলা মেলাভাবে আলোচনায় করবেন, এ ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু যে সমস্যাগুলি রয়ে গেছে, সমস্যা কিন্তু দুতরফই রয়েছে। যেমন প্যালেস্টাইনের একটা জনগণের একটা অংশ যারা হামাসকে সমর্থন করেন, তারা ইসরায়েলের সাথে কোনো ধরনের শান্তি আলোচনা চান না। আবার অন্যদিকে ইসরায়েলও কিছু গ্রুপ রয়েছে যারা দক্ষিণপন্থী বা অতি ডানপন্থী, এ ধরনের কিছু গ্রুপ, তারাও চায় না যে প্যালেস্টাইনের সাথে আলোচনা করতে। সুতরাং প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে কর্তৃপক্ষ, তাদের উপর এক ধরনের চাপ রয়েছে তাদের সমাজ থেকে, যারা অতি কনজারভেটিভ, তারা মনে করে যে আলোচনা সমস্যার সমাধান না, এবং আলোচনাকে বিঘ্ন করার জন্য নানা ধরনের তৎপরতা তারা চালাবেন বা চালাচ্ছেন। সুতরাং এ ধরনের নানা যে প্রতিবন্ধকতা, সে প্রতিবন্ধকতাকে পেরিয়ে আলোচনাকে চালিয়ে নিয়ে যাওয়াও কিন্তু খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। কিন্তু যেটা হয়েছে, আমরা দেখলাম যে দুতরফেই অনেক বেশ কিছুটা ছাড় দিয়ে এবার আলোচনা এসছে, এবং বিশেষ করে প্যালেস্টাইন আগে তারা যেটা বলছিল যে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ না করলে তারা আলোচনায় বসবে না, সেখান থেকে তারা সরে এসছে। অন্যদিকে ইসরায়েলও 100 জন প্যালেস্টাইনের বন্দীকে মুক্তি দেবে, এ প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং দুতরফই চাচ্ছে যে আলোচনার মাধ্যমে এই দীর্ঘদিন ধরে যে সমস্যাটা রয়েছে, সে সমস্যাটা একটা স্থায়ী সমাধান যেন তারা পৌঁছাতে পারে। কিন্তু এটাও ঠিক যে এই আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু সমস্যা সমাধান করবার কিছু পথে দুটো পক্ষ এগিয়ে যাবে, এটি আমার কাছে মনে হয়।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান।
এটা হচ্ছে মানে আলোচনা একটা বিরাট জিনিস, এটা আবার বলবো। আমার থুসিডাইটিস বলে দ্য পেলোপোনেসিয়ান ওয়ার, যেটা একটা হিস্টোরিক একটা জিনিস, এবং ওয়ারের যে অ্যানালিসিস, এত সুন্দর অ্যানালিসিস আপনার বোধহয় অন্যখানে পাবেন না। থুসিডাইটিস এই পেলোপোনেসের ওয়ারে এই গ্রিকসের মধ্যে যুদ্ধ, এই কত লোক মারা গেলেন, তারপরে ওই কনক্লুডিং একটা ইয়েতে যাচ্ছেন যে আমরা বুঝি ওয়ারের যে প্রাইড আছে, তাদের একটা ইমেজের ব্যাপার আছে, এন্টিটি আছে, অনেক কিছু আছে, কিন্তু এই যে ডায়ালগ, এই ডায়ালগটা এরা ভুলে গেছিল। এই ডায়ালগ যদি করতে পারত মোটামুটি ভাবে, তারা যদি এক সঙ্গে আর এক গ্রুপের সঙ্গে আলোচনা করতে পারত, তাহলে বোধ হয় এত মানুষের প্রাণহানি হতো না। তারপরে উনি বলেছিলেন যে ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, ডায়ালগ ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারেনি এবং পারবেও না। এবং আজকের যে আলোচনাটা আমরা দেখছি, এটা একটা খুব শুভ একটা ব্যাপার, এর একটা শুভ সংকেত বলবো আমি। কারণ যে এর আগে 3 বছরের মধ্যে কিন্তু কেউ রাজি হননি, প্যালেস্টিনিয়ানরাও কতগুলো কন্ডিশন দিয়েছিলেন, সেটা ইসরায়েলি মানেননি, ইসরায়েলিদের যে কন্ডিশন সেগুলো প্যালেস্টিনিয়ান মানেননি, এবং আজকে যে দুজনে যে কম্প্রোমাইজ করে এসছেন, আর কম্প্রোমাইজও ওই ডায়ালগ আর কম্প্রোমাইজ ছাড়া জীবন চলে না। এবং প্রিন্সিপাল ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল আমাদের ধরে রাখতে হবে, কিন্তু কতগুলো ব্যাপারে আমাদের প্রিন্সিপালে একটা অ্যাডজাস্টমেন্টও দরকার, নাহলে আমরা বাঁচতে পারবো না। এবং এই জন্য আমি বলবো যে আমি এদের শুভকামনা করি, এবং আমি বলেছি হয়তো 9 মাসে সমাধান আসবে না, কিন্তু এই যে সূচনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা শুভ সংকেত।
ধন্যবাদ ডক্টর খান। আমরা ইমেলেও অনেক প্রশ্ন পেয়েছি, ফেসবুকে তো পেয়েছি। রেজাউল করিম, উনি আপনাদের জন্য, অতিথিদের জন্য যে প্রশ্নটি করেছেন হ্যালো ওয়াশিংটনে, সেটি হচ্ছে আমেরিকার আদৌ ইচ্ছে আছে কি শান্তির? ডক্টর জিল্লুর রহমান খান,
আমেরিকার তো এখন আপনার একটু ফরিদ জাকারিয়ার একটা বই আপনারা পড়বেন, পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড, তো আমেরিকার শান্তি এখন, আমেরিকা তো একটা ইউনিক একটা দেশ, এইরকম একটা দেশ কিন্তু হিস্টোরিক্যালি ওই রোমান এম্পায়ারের পরে আমরা কিন্তু এরকম একটা দেশ দেখিনি। এই দেশটা গড়ে উঠেছে এই অন্যান্য দেশের লোকজনের মাধ্যমে, এবং এর যে জিনিয়াস এই দেশের এটা এসছে বাইরের থেকে, এবং যারা আমেরিকান ইন্ডিয়ান ছিল তাদের আজকে আমার, আমি রিজার্ভেশনে গেছিলাম কয়েক বছর আগে, আমার দেখে এত খারাপ লাগলো যে অরিজিনাল যে আমেরিকানদের তাদের অবস্থা ভালো নয়, কিন্তু যারা এসছেন, যারা বাঙালিরা এসছেন, ভারতীয়রা এসছেন, পাকিস্তানে এসছেন, আরবরা এসছেন এবং ইউরোপিয়ানরা আগেই এসে গেছেন, তাদের যে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটি এখানে, এই দেশের শান্তি ছাড়া কোন ডেভেলপমেন্ট হয় না, কোন এর কোন বিকল্প নেই, শান্তির কোন বিকল্প নেই, কিন্তু শান্তি ছাড়া কিছুই এগিয়ে যাবে না। শুধু এই দেশের নিজের স্বার্থেই এই দেশকে গড়ে তুলতে হবে একটা একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ যেখানে শান্তি এবং স্থিতি বিরাজ করতে পারে। তো আমি বলবো যে আজকে যে আমরা দেখছি ফরেন পলিসি মিডল ইস্টে, যে কেরি যে এফর্টসটা, কেরি যে এই আপনার যে ইনিশিয়েটিভ কেরি নিলেন, ছবার উনি মিডল ইস্টে গিয়ে ফাইনালি এই দুই পক্ষকে একত্রিত করে ওয়াশিংটনে যে শুরু করলেন, একটা বিরাট সূচনা, এটা একটা বিরাট শুভ সংকেত। এবং যে জাপান এবং চায়নার ব্যাপারেও যে ইয়ে করছেন, আমেরিকার চেষ্টা করছেন যে ওখানেও যাতে একটা শান্তি বিরাজ করে, কারণ যে জাপান আর চায়নার বহুদিনের পুরনো, জাপান চায়না নর্থ কোরিয়া এদের হিস্টোরিক্যালি তাদের একটা এনমিটি বহু বছরের, এবং এই শান্তির ব্যাপারেও আমেরিকা চেষ্টা করছেন যাতে একটা সমঝোতা এই প্যাসিফিক ওশানেও গড়ে উঠতে পারে।
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
প্রশ্ন করতে জানতে চাচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকা শান্তি চায় কিনা, আমি যদি প্রশ্ন ঠিক মতো বুঝে থাকি, বিশেষ করে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে। একটি রাষ্ট্র তার যে আন্তর্জাতিক রাজনীতিতে, একটি রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয় সেটি হচ্ছে জাতীয় স্বার্থ, অর্থাৎ জাতীয় স্বার্থ কি করলে সংরক্ষিত হবে। সুতরাং এই আলোকে যদি আমরা দেখি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যদি অশান্তি বিরাজ করে, এটি কি আমেরিকার জাতীয় স্বার্থের জন্য ভালো, নাকি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যদি শান্তি বিরাজ করে এটি আমেরিকার জাতীয় স্বার্থের জন্য ভালো? কিন্তু ইসরায়েল হচ্ছে আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, এবং ইসরায়েলের এবং এই আলোচনা তো উঠে এসছে যে আমেরিকা যেটাকে জোর দিচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন, সেটি কিন্তু সেই প্রশ্নে আমেরিকা কখনোই ছাড় দিতে রাজি নয়। সুতরাং আজকে মধ্যপ্রাচ্যে যদি শান্তি বিরাজ না করে, ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যদি অশান্তি চলতেই থাকে, সেটি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যে ইসরায়েল, তার যে জাতীয় স্বার্থ, সেই তার জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, যেটি প্রকারান্তরে আমেরিকার জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে আমেরিকার জন্য সেটি কোনো অবস্থায় কাম্য নয় যে মধ্যপ্রাচ্যে অশান্তি বিরাজ করুক, এটি আমেরিকার কোনোভাবেই চায় না, এটি আমেরিকার জন্য কোন পজিটিভ বার্তা বয়ে আনবে না। সুতরাং এই বিষয়টা পরিষ্কার যে আমেরিকা আজকে বাস্তবতা ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে, আসলে দীর্ঘদিন যাবত আমেরিকা চাচ্ছে যে সেখানে একটি দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, এবং দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলে শুধুমাত্র আমেরিকার নিজস্ব স্বার্থের জন্যই সেটি অনুকূল, এবং শুধু ইসরায়েল এবং প্যালেস্টাইন নয়, আবার আশেপাশে যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে, বিশেষ করে ইসরায়েলের পরে মিশর এবং অন্যান্য দেশগুলো, সেগুলো তো আমেরিকা মনে করে যে ও সমস্ত দেশে যদি একটি স্টেবল গভর্নমেন্ট থাকে সেটি আমেরিকার জাতীয় স্বার্থের অনুকূল। সুতরাং সেই আলোকে আমেরিকা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এক ধরনের শান্তির আবহাওয়া বিরাজ করুক, এখানে অশান্ত মধ্যপ্রাচ্য দেখা আমেরিকার পররাষ্ট্রনীতির উদ্দেশ্য নয়।
অনেক ধন্যবাদ শ্রোতারা, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, তারা হচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমার নাম মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে উপস্থিত গুণীজনদের কাছে, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং প্যালেস্তাইনিরা মুক্তিযুদ্ধের জন্য ইয়াসির আরাফাতের নেতৃত্বে সেই তখন থেকে তারা আন্দোলন করে যাচ্ছে, এখন এই বিগত তিন বছর যাবত বিগত থাকার পরে আবার যে আলোচনা হচ্ছে, প্রায় সময় শোনা যাচ্ছে এই ধরনের আলোচনা হয় একটার পর একটা হচ্ছে, পরে বলা হয় ব্যর্থ হয়েছে না, এই ধরনের আলোচনা আর কতদিন চলবে? এই প্রশ্নটা উত্তর দিলে অত্যন্ত খুশি হব।
ধন্যবাদ। আব্দুল মুকিত চৌধুরী নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। তিনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, তিনি জানতে চাইছেন কতদিন আলোচনা চলবে। যদিও এখানে এই আলোচনার প্রেক্ষিতে বলা হয়েছে ন মাস, কিন্তু আমার মনে হয় প্রশ্নকর্তা শুধু সেই ন মাসের কথাই বলছেন না, তিনি হয়তো ভাবছেন যে আরো কত দীর্ঘদিন এই আলোচনা চলবে। ডক্টর জিল্লুর রহমান খান,
এটা তো আমি আগেই বলেছি যে এটা ন মাসের মধ্যে কোনো সমাধান হবার আশা খুবই কম। তবে এই একটা সূচনা হলো যে তারা রাজি হয়েছেন তাদের মুখোমুখি আলোচনা করবার ব্যাপারে, এবং এর মাধ্যমে তারা ঠিক করবেন যে পরে কবে তারা আবার মিট করবেন এবং তারা কি কি ব্যাপারে আলোচনা করবেন। তো এই এইটার জন্যই ওয়াশিংটনে তারা বলেছে, কিন্তু এই যে কতগুলো সীমান্তর ব্যাপার কিংবা জেরুজালেম কিংবা সেটেলমেন্ট, এগুলো কোন আলোচনা এখানে হচ্ছে না, এখানে শুধু একটা তাদের একটা সুন্দরভাবে একটা ফর্মাল গেট টুগেদার এর মতন আপনি বলতে পারবেন, এইটি হচ্ছে সূচনা। এবং আপনি যদি মনে করেন যে আপনার একটা সুযোগ আছে এই বিপক্ষ যারা আছেন তাদের সঙ্গে মিলিত হয়ে বসে একটু কথা বলার, আপনি হয়তো সমস্যা তো তখন সমস্যা করতে পারলেন না, কিন্তু তবুও যে একটা যে আপনার একটা রেপোর্ট যেটা যেটা আপনার একটা সমঝোতার একটা সুযোগ করে দেওয়া, এটা একটা বিরাট জিনিস। তো এটা আমি আবারও বলছি, রিপিট করছি যে এই আলোচনা তো হচ্ছে বেসিস অফ সিভিলাইজেশন। এবং মুক্তিযোদ্ধা যিনি প্রশ্ন করেছেন তাকেও আমি বলবো যে তাদের এই সংগ্রাম যে বাংলাদেশের জন্য আপনারা করেছেন আমি খুবই খুশি, কারণ আমি সেই সময় আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, আমি ছাত্র আমার কলিগসদের হারিয়েছি এবং আমার একটা বিরাট একটা সাপোর্ট আছে মুক্তিযুদ্ধের জন্য। এবং আমি সবাই বলবো যে মুক্তির জন্য যারা সংগ্রাম করেন একটা বিরাট সংগ্রাম, মোরাল একটা হাই গ্রাউন্ডে তাদের আমি রেখে দেব সব সময়।
ধন্যবাদ। আর কিছু বলতে চাচ্ছিলেন আপনি?
না, অনেক কিছু বলা যায় কিন্তু এই সময় অনেক কম, সুতরাং এখন আমার সময় বুঝে একটু চলতে হবে।
ডক্টর সাইদ ইফতেকার আহমেদ,
এটি তো ঠিক যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে বহুদিন ওনারা একে অন্যের রক্তপাত ঘটিয়েছেন, কিন্তু রক্তপাতের মধ্যে ওনারা কোনো সমাধানে পৌঁছাতে পারেন নাই, এবং সেইটাই তাদের মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন, সবার মধ্যে না হোক একটা বড় সংখ্যক ইসরায়েলি এবং প্যালেস্টাইনের মধ্যে এই রিয়েলাইজেশন এসছে যে রক্তপাতের মাধ্যমে আসলে ওনারা সমস্যাটা সমাধান করতে পারবেন না, সুতরাং আলোচনাই হচ্ছে একমাত্র পথ। এবং সেই রিয়েলাইজেশন আজকে কিন্তু আসেনি, বেশ অনেক বছর আগে এসছে, এবং সেই সেই উপলব্ধি থেকে ওনারা অনেকবারই বসছেন, এবং যখন দুপক্ষ আলোচনার টেবিলে বসে একসাথে কথাবার্তা বলেন একসাথে খাবার শেয়ার করেন, তখন কিন্তু পরস্পরের মধ্যে একজন আস্থা এবং বিশ্বাস জন্ম নেয়, এবং এটি তো অনেক বড় এক ধরনের আমি কি বলবো অগ্রগতি যে উনারা আসলে সর্ট আউট করেছেন উনাদের মধ্যে সমস্যার জায়গাগুলি কোনটা, এবং সেই সমস্যার জায়গাগুলি নিয়ে উনারা আলোচনা করতে সম্মত হয়েছেন। সুতরাং আমরা তো আর কেউ জ্যোতিষী নাই যে আর কতদিনের মধ্যে আলোচনাটা শেষ হয়ে যাবে বা সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কেউ কোনো পক্ষেই বলতে পারছেন না বা কোনো পক্ষে এই মুহূর্তে বলতে পারবেন না, কিন্তু আগামী ন মাস ধরে যে পারস্পরিক দেখা সাক্ষাৎ বোঝাপড়া আলোচনা সেগুলো যেটা করবে যে সমস্যাগুলোর সমাধানের এক ধরনের পথ তৈরি করবে, এবং সেটাই আগামী দিনে দুপক্ষের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আসলে ক্ষেত্র তৈরি করবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন সালাউদ্দিন, আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশের নওগাঁ থেকে, আপনার প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। মধ্যপ্রাচ্যে আপাতত শান্তির সম্ভাবনা দেখছি না, এ ব্যাপারে আন্তর্জাতিক মহল চেষ্টা করেও সফল হচ্ছে না কেন? ডক্টর আজিজুর রহমান খান,
এটা আন্তর্জাতিক মহলের ব্যাপারে আমি বলবো যে তারা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, যে অসলো অ্যাকর্ড হলো 1993, তারপরে 2000 আমরা দেখেছি, এবং তিন বছর আগেও আমরা দেখেছি তাদের চেষ্টা, কিন্তু তিন বছরের মধ্যে তারা এই দুপক্ষই রাজি হননি। কারণ যে একজন আরেকজন কন্ডিশন, যে সেটেলমেন্টটা বন্ধ করতে হবে, এটা আরবদের আপনার প্যালেস্টিনিয়ানদের ডিম্যান্ড ছিল যে সেটেলমেন্ট না বন্ধ করলে আমরা আলোচনা যাব না। তো সেটেলমেন্ট ওরা বন্ধ করতে চায়নি, তারা আলোচনা আসেনি। আর জেরুজালেমও তাদের ছিল যে আমরা ওই জেরুজালেমের ব্যাপারে আমরা কোন কম্প্রোমাইজ করব না। তো এই দুই পক্ষই দুরকম একটা ভাব নিয়ে করেননি, এবং এখন যে তারা রাজি হয়েছেন, এটা তো আমি বলবো এটা খুব ভালো একটা সংকেত, শুভ সংকেত। এবং এখন আন্তর্জাতিক যে প্রেশারটা, যেটা আমি বলবো এটা যে স্ট্র্যাটেজিক যে একটা অ্যাপ্রোচ, যেটা প্যালেস্টিনিয়ান আর ইসরায়েলের যদি একটা সমঝোতা হয়ে যায়, এবং যদি প্যালেস্টিনিয়ান স্টেটটার একটা মোটামুটি আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে কয়েক বছর পর একটা কমিটমেন্ট রইল, এই সময় একটা প্রসেস লাগে, একটা স্টেট গড়ে তুলতে একটু প্রসেস লাগে, এবং ইতিমধ্যে তারা রেকগনিশনও পেয়ে গেছে ইউনাইটেড নেশনস, প্যালেস্তিনিয়ান রেকগনিশন পেয়েছে, এবং তাদের একটা প্রেশারও গড়ে উঠছে ইউনাইটেড নেশনসে। এটা আমাদের মনে রাখতে হবে যে ইউনাইটেড নেশন যদি ফুল রেকগনিশন প্যালেস্তিনিয়ানকে দেয় অ্যাজ এ স্টেটহুড, তাহলে তারা ইসরায়েলকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে নিয়ে যেতে পারে, এটাও আমাদের মনে রাখতে হবে। সুতরাং ইসরায়েলের উপর একটা প্রেশার আছে এই ব্যাপারে, আন্তর্জাতিক প্রেশার। এবং আমি বলবো যে এইটা যদি একটা শুভ সূচনা হয়, তাহলে আপনারা যে প্রশ্ন করেছিলেন ইজিপ্টের ব্যাপারেও, অনেকটা সিরিয়ার ব্যাপারেও, অন্যান্য মিডল ইস্টের যে প্রবলেমসগুলো, এগুলোও কিন্তু একটা শুভ সূচনা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং এই ইরানের ব্যাপারটাও যদি একটা সমঝোতা হয়, ইরানের যে ইসরায়েলিরা এখন হুমকি দিচ্ছে যে তারা হয়তো ইরানকে ওই যে তাদের যে নিউক্লিয়ার যে তাদের যে সমস্ত রিসার্চ কোমস এবং আদার প্লেসেস, সেগুলো তারা অ্যাটাক করবে। অ্যাটাক করে কোনো লাভ হবে না, কিন্তু এরও একটা থ্রেট, এটা যখনই একজন আরেকজনকে থ্রেটিং করে, তাহলে দ্যাট লিডস টু ইনস্টেবিলিটি, ইনসিকিউরিটি, ইনস্টেবিলিটি। তো এই মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল প্যালেস্টিনিয়ার যে এইটার যে আলোচনা আমরা দেখছি, এর যদি একটা সমঝোতা আমরা দেখতে পারি, এবং তাহলে এই শান্তি মিডল ইস্টে আমার মনে হয় শান্তির সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে।
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
প্রশ্নকর্তা যেটি জানতে চাচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা কতটুকু, তো মধ্যপ্রাচ্য
উনি দেখছেন না কোনো শান্তির সম্ভাবনা। আর ওনার প্রশ্ন হচ্ছে যে ব্যাপারে আন্তর্জাতিক মহল চেষ্টা করেও সফল হচ্ছে না কেন?
রাইট, তো মধ্যপ্রাচ্য তো আসলে একটি সিঙ্গেল এন্টিটি না, বা এটি একটি সিঙ্গেল ইউনিটও না, মধ্যপ্রাচ্যে অনেকগুলি দেশ রয়েছে। হ্যাঁ, উনি ঠিকই যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই অশান্তি বিরাজ করছে, বা এক ধরনের যেটাকে বলে টার্ময়েল, তার মধ্যে দিয়ে যাচ্ছে। আবার আবার কিছু কিছু দেশে কিন্তু এক ধরনের মানে শান্তিও বিরাজ করছে, যদি আমরা গালফ স্টেটসগুলিকে দেখি, তুলনামূলক শান্তি আর কি, যে ভাষা যেখানে মানে কোনো পলিটিক্যাল কোনো আমরা আপ কোনো ধরনের আন্দোলন লড়াই সেখানে দেখছি না। সুতরাং যাই হোক, ওনার প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক মহল কতটুকু ভূমিকা পালন করতে পারে। যে কোনো সমস্যারই দুটো দিক থাকে, একটি হচ্ছে আভ্যন্তরীণ ফ্যাক্টর, একটি হচ্ছে বহিঃস্থ ফ্যাক্টর। সুতরাং শুধুমাত্র যে আন্তর্জাতিক মহল চেষ্টা করলেই সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, সেখানে যে আভ্যন্তরীণভাবে যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তারা কতটুকু সমস্যার সমাধানে আগ্রহী বা কতটুকু সমস্যার সমাধান করতে পারবে, তার সাথে বহিঃস্থ শক্তি যেটা করতে পারে সেটা এক ধরনের যেটাকে বলে মধ্যস্থতাকারী, সেই মধ্যস্থতাকারীর বাইরে কিন্তু ভূমিকা পালন করার জায়গা খুবই কম। সুতরাং সেখানে আমি মনে করি সবসময় ইন্টারনাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেই ইন্টারনাল ফ্যাক্টরসগুলি হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সুতরাং সবকিছু নির্ভর করে ইন্টারনাল ফ্যাক্টরসগুলি কী ধরনের ভূমিকা পালন করছে, এবং সেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে আমরা দেখছি যে আভ্যন্তরীণ যে গোষ্ঠীগুলো রয়েছে দুপক্ষে, এদের বেশিরভাগ অংশই কিন্তু এই রিয়েলাইজেশন এসছে যে আলাপ আলোচনার মধ্যে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান সম্ভব। সুতরাং এটি হচ্ছে অত্যন্ত পজিটিভ দিক। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে জিনিসটা পালন করছে, যে ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে মধ্যস্থতাকারীর ভূমিকা। সুতরাং ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এটি একটি অত্যন্ত ইতিবাচক দিকের সূচনা হয়েছে বলে আমার কাছে মনে হয়। যে 2010 সালে যে আলোচনাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার চালু হয়েছে, শুধু চালু না, আগামী 9 মাস ওনারা এক অন্যের সঙ্গে আলোচনা করবেন, এবং সে আলোচনা থেকে একটি পুরো সমস্যার সমাধান না হলেও বেশ কতগুলো সমাধানের উপায় ওনারা বের করে নিয়ে আসতে পারবেন বলে আমি অত্যন্ত আশাবাদী।
ধন্যবাদ। আমাদের হাতে আর বেশি সময় নেই, 5 মিনিটের মতো সময় আছে। আমি আপনাদের দুজনের কাছে যাব। এই যে যুক্তরাষ্ট্র যে আলোচনা দুপক্ষকে এনে ওয়াশিংটনে এই যে সূচনাটা করেছে, আর এই যে আলোচনা এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষয়ে, এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উপর, যেমন ধরুন সিরিয়া, মিশর, ইরান, আমরা এখনও দেখছি মিশরে গণ্ডগোল চলছে, ইরানেও আমরা দেখেছি, ইরাকে আমরা দেখেছি এখনও বিস্ফোরণ ঘটছে, সিরিয়াতে তো চলছেই, এইসব অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কতটা প্রভাব রাখবে এবং কীরকম প্রভাব রাখবে? ডক্টর জিল্লুর রহমান খান,
এর তো নিশ্চয়ই একটা প্রভাব থাকবে, কিন্তু হ্যাঁ, সমস্যাটা একটু জটিল মধ্যপ্রাচ্যে, কারণ এখানে শুধু আপনার এটা আইডিওলজিক্যাল একটা সমস্যা আছে, যে শিইজম, সুন্নি অ্যান্ড শিয়াইট যে ট্রাগল, যে ফিতনা বলা হয়, কিংবা শিইজম বলে যে খ্রিস্টানরা যুদ্ধ করেছিল, আমি বলেছি যে তারা রিলিজিয়াস ওয়ার্স করেছে, 400 years, 100 years, 30 years রিলিজিয়াস ওয়ার্স তারা করেছে, আপনার ওই 13th, 14th, 15th centuries তারা শেষ করেছে রিলিজিয়াস ওয়ার্স। তো এটা আমরা এই সিরিয়াতে দেখছি এবং ইরাকেও দেখছি, যে এই যে সুন্নি শিয়া এবং পাকিস্তানেও কিছুটা আমরা দেখতে পাচ্ছি, সেদিনও শিয়া যারা তালিবানরা আক্রমণ করলো একটা একটা বন্দিশালায়, সেখানে তারা ওই শিয়া প্রিজনার্সদের তারা মেরেছে। তো এইরকম শিয়া সুন্নি যে এই আপনার যে কনফ্লিক্ট, এই জিনিসটা তো শুরু হয়েছে আপনার 624-26 এই সময়, আমাদের প্রফেটের মৃত্যুর পরে এটা শুরু হলো, কারবালা থেকে শুরু। এই কারবালা থেকে শুরু হয়ে যে এই সাফাভিদরা ছিল, তারা ইরানকে তারা দখল করলো, ইরান বিকেম দ্য মেজরিটি শিয়া স্টেট, বাহরাইন ছোট্ট দেশের মধ্যে বাহরাইনও মেজরিটি শিয়া স্টেট, আর সিরিয়া বলুন এবং ইরাকও মেজরিটি শিয়া, মেজরিটি বলবো ঠিক না, প্লুরালিটি বলতে পারেন ইরাকের শিয়া। তো এই তিনটা ছেড়ে ছাড়া মুসলিম ওয়ার্ল্ডে তারা সবই কিন্তু সুন্নি, 90% আর সুন্নি, 10% শিয়া, কিন্তু শিয়াদের একটা আছে যে তাদের যে থিওলজি, ইটস এ পলিটিক্যাল থিওলজি, যে 12 ইমাম যে কনসেপ্টটা, যে দ্যাট প্রোভাইডস দেম উইথ এ স্ট্রাকচার, উইথ এ স্পিরিট অ্যান্ড ফোর্স, হায়ারার্কিক যে জিনিসটা, এটা অনেক অর্গানাইজ, এবং যার জন্যে আপনার এই আসাদকে আপনি হঠাতে পাচ্ছেন না, কারণ হি ইজ এ মাইনরিটি, ইজ এ অ্যাবাউট 30% অফ কম সিরিয়াতে।
আমাদের আপনি কি খুব সংক্ষিপ্ত ভাবে ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ বলতে পারবেন, জাস্ট 1 মিনিটের মধ্যে?
যেটি হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যদি শান্তি আলোচনা সফল হয়, তাহলে যে জিনিসটা দাঁড়াবে মধ্যপ্রাচ্যে, যে আমরা জানি যে মিশর এবং জর্ডান, এই শুধু এই দুটো রাষ্ট্রের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে সেটি নেই। কিন্তু আরব লীগ বলে দিয়েছে যদি সমস্যার সমাধান হয় তারা যেভাবে চাচ্ছে, তাহলে তারা ভবিষ্যতে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সুতরাং আন্তর্জাতিক যে জায়গাটা রয়েছে, সে আন্তর্জাতিক জায়গায় যে আন্তর্জাতিক রাজনীতির যে ডাইমেনশনটা, সেখানে চেঞ্জ হবে। কিন্তু আরেকটা যা ডাইমেনশন রয়েছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতি, যেটা আপনি বললেন ইরাক, সিরিয়া এবং অন্যান্য দেশে যে সমস্যাটা চলছে, সে সমস্যার সমাধান হবে কিনা, এর ফলে এই সমস্যার সমাধান হবে না। আভ্যন্তরীণ রাজনীতির যে সংকটগুলো চলছে নানাবিধ কারণে, সেগুলি চলবে বা সেগুলি ভিন্ন মাত্রায় চলবে, কিন্তু আন্তর্জাতিক যে রাজনৈতিক যে ডাইমেনশনটা মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে ঘিরে, সে ডাইমেনশনটা চেঞ্জ হবে যদি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।